তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনব আমরা, হামদে বারী তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, দিনের কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। যদি আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেন, তবে আশা রাখা যায় অনেক কিছু বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে বা আমরা জানতে পারবো বা শিখতে পারবো ইনশা আল্লাহ তাবারক তাআলা। নবিয়ে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে দুরুদ সালাম পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং কোরআনে পাকের তেলাওয়াত শুনবো এবং স্ক্রিনে দৃষ্টি রাখবো, চোখ রাখবো যে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, এর তর্জমাও কিন্তু স্ক্রিনে দেখানো হয়। আমরা তেলাওয়াতের পাশাপাশি তর্জমাও দেখি, শুনি আমরা যে আল্লাহ তাবারক তাআলা কি বিধিবিধান আমাদের জন্য কোরআনে পাকের মধ্যে নাজিল করেছেন। যখন একজন মানুষ জানতে পারে, বুঝতে পারে, তখন তার আমল করাটাও কিন্তু সহজ হয়ে যায়। অর্থাৎ যত বেশি জানবেন, আমল করাতে তত বেশি আপনার জন্য সহজ হবে। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা তার একটি কিতাবের মধ্যে পড়লাম, দুই রাকাত নামাজ পড়ার জন্য প্রায় 2000 মাসলা মাসাইল তিনি ইরশাদ করেছেন। দুই রাকাত নামাজের জন্য 2000 মাসলা মাসাইল। এখন শুধু নামাজের ব্যাপারে, এর নামাজে অংশগ্রহণ করার আগে, নামাজের ঢোকার আগে পবিত্রতা অর্জন করা, ওযু করা, এরও মাসলা মাসাইলের মধ্যে চলে আসছে। এখন আপনি যত বেশি জানতে পারবেন, আপনার ইবাদত করতে ততটাই সহজ হবে। আপনি যত বেশি বুঝবেন, শিখবেন, আপনার জন্য রাস্তা ততই ক্লিয়ার হবে। যদিও দিনের কথার মাধ্যমে আপনার উদাহরণ বুঝে না আসে, তবে দুনিয়াবিও উদাহরণ নিতে পারেন। একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করেন, তার যত দিন যায় অভিজ্ঞতা বাড়তে থাকে, তার কাজের কোয়ালিটিও বাড়তে থাকে, তার হাতও পাকা হয়ে যায়, এবং যদিও সে অন্যদিকে তাকিয়ে আছে কিন্তু বুঝতে পারে আমার গাড়ি কোন দিকে যাচ্ছে। তার কারণ, সে বুঝতে বুঝতে, জানতে জানতে, শিখতে শিখতে একটা টাইম পার করে আসছে। সে এমনও ড্রাইভার পাবেন, ড্রাইভারের সিটে বসেই বলবে গাড়িতে কোন কোন ঝামেলা আছে, কি কি প্রয়োজন আছে, এমনও ড্রাইভার আছে। আপনি যত জানবেন, আল্লাহ তাআলার দয়ায় ওই কাজগুলো করতে আর আমলগুলো করতে আপনার জন্য ততই সহজ হবে। চলুন আগে আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক তাআলা বিষয় আপনাদেরকে জানাবো আর হামদে বারী তাআলাও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله العظيم
سبحان الله الله تبارك وتعالى بيدي بيدان তেলাওয়াতের পূর্বে যে কথাগুলো বলছিলাম আমি আল্লাহ কি চমৎকারভাবে ইরশাদ করেছেন তার বিধিবিধানের কথা হুকুম আহকামের কথা কোরআনে পাকের মধ্যে যে আয়াতগুলো আমরা শুনলাম হয়তো আপনারা স্ক্রিনও দেখেছেন তার তর্জমা আল্লাহ বলেন এবং তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত আমি রাতের উপর থেকে দিনকে অপসারণ করে নেই তখনই তারা অন্ধকারচ্ছন্ন হয়ে যায় আল্লাহ তাবারক ও তাআলা যে বিধিবিধান যে নিয়ামত যে হুকুম আহকাম বান্দার জন্য নাজিল করেছে ইরশাদ করেছে যদি বান্দা আল্লাহ তাবারক ও তাআলার সেই হুকুমকে বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে বা চেষ্টা করে আল্লাহ তাবারক ও তাআলা ওই বান্দার পথ আরো সহজ করে দেয় আল্লাহ তাবারক ও তাআলা ওই বান্দার জন্য তার চলার পথকে আরো আসান করে দেয় যেহেতু বান্দা আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলার চেষ্টা করছে আল্লাহ তাবারক ও তাআলা তার জন্য এই চেষ্টাকে আরো সহজ করে দেন এবং সেই বিধিবিধানের উপর সে আমল করতে পারে এই কাজগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দেন এখন মোবালিকে দাওয়াত ইসলামী আছেন আমার সাথে মোতালিব ভাইও আছেন মিরাজ ভাইও আছেন তাদের থেকেও শুনবো আজকে যে বিষয় নিয়েছি আমরা ইনশাআল্লাহ তাবারক ও তাআলা অনেক সময় আমরা তাহাজ্জুদ গুজার ব্যক্তির জীবনী দেখে অবাক হয়ে যাই এই জন্য অবাক হই যে কিভাবে সম্ভব তাহাজ্জুদ নামাজ প্রতিদিন আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে পারতেছি না ঠিক মতো তাহাজ্জুদ নামাজ প্রতিদিন অবাক হয়ে যাই আল্লাহ তাবারক ও তাআলার বান্দা যখন চেষ্টা করছে যে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সে তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ তাবারক ও তাআলা তার সময়ের মধ্যে তার চেষ্টার মধ্যে তার কাজের মধ্যে সহজ করে দিয়েছেন এখন বান্দা তাহাজ্জুদ নামাজও পড়তে পারে একটা সময় বান্দা আমল ইবাদত করতেই পারতো না পরবর্তী টাইমে দেখা যায় ওই বান্দাই আল্লাহ তাআলা সেই বান্দা সুন্নতের উপর আমল করে ফরজ আমল করে ওয়াজিবের উপর আমল করে দান সৎকা করে যখন বান্দা চেষ্টা করে আল্লাহ তাআলার বিধিবিধানের উপর আমল করার জন্য তখন আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির জন্য পথ সহজ করে দেয় আর এটাই কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে কি বান্দা যখন চেষ্টা করে আল্লাহর দিকে অগ্রসর হয় তখন আল্লাহ তাবারক ও তাআলাও তাকে সহজ করে দেয় পথ বান্দা আমার দিকে আসতে চায় সেজন্য আসতে পারে আজকের বিষয় দর্শক শ্রোতা আমরা এমনই রেখেছি যেন আমরা শরীয়তের যে বিধিবিধান রয়েছে, আল্লাহ তাবারক ও তাআলার যে হুকুম হাকাম রয়েছে, ইসলামের বিধিবিধান মেনে চলার আগ্রহ কিভাবে সৃষ্টি হতে পারে, কিভাবে আমরা নিজের মধ্যে এই আগ্রহটা তৈরি করতে পারি, এ বিষয়ে কিছু আলোচনা শুনবো আজকে অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। মোবালিকে দাওয়াত ইসলামী আমার সাথে যারা আছেন তাদের থেকে মূল্যবান কথাগুলো শুনবো। এর পূর্বে চলুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব, আর হামদের পরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আলোচনায় ফিরবো। জি, আমরা হামদে বারি তাআলা শুনিয়ে দিন আমাদের।
আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ শুভানু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় শুভানু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু
আল্লাহু 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 আল্লাহু
বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জল্লা জালালুহু
আল্লাহু 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 আল্লাহু
সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জল্লা জালালুহু
আল্লাহু 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 আল্লাহু
অখিকুল করি তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানুহু কেউ বলে খুদা কে ও সুবহানহু, আর সবাই বলে, আর সবাই বলে লা শরীকা লাহু,
আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু 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 আল্লাহু।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাশেদ মাদানী ভাই খুবই চমৎকার কালাম আমাদেরকে শুনালেন, আল্লাহু আকবার, হামদে বারি তাআলা। যেমন আল্লাহ তাবারক ও তাআলা ইসতাইম ভাইদেরকে ভয়েস কণ্ঠ দিয়েছে, আর তেমন কোয়ালিটিও দিয়েছে আল্লাহ তাবারক ও তাআলা। ভালো রাখুক এদেরকে সবসময়, যেন এভাবে আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে আরও সৃষ্টি করতে পারি আমরা। এদের কণ্ঠে নাতে রসুল শুনে মদিনা আর নবীর প্রতি ভালোবাসা আরও যেন আমাদের বেড়ে যায়, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি ইসলামের বিধিবিধান, এটা মেনে চলার আগ্রহ কিভাবে আমাদের মধ্যে অর্জন হবে, বা সাহাবা একরামের মধ্যে কেমন আগ্রহ ছিল, আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে এই বিধিবিধান মেনে চলার যে এক আগ্রহ ছিল, এ নিয়ে যখন আমরা কথা বলবো বা শুনবো, আল্লাহ চায় আমাদের মধ্যেও এমন কিছু বিধিবিধান ইনশাআল্লাহ তাবারক ও তাআলা মেনে চলার আগ্রহ তৈরি হবে। মোতালিব ভাই আমাদের সাথে আছেন, শুরু করব মোতালিব ভাই থেকে ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। এরপর দর্শক মিরাজ ভাইও আছে, তার থেকেও শুনবো আপনাদের কল এসএমএস আর নাতে রসুলও শুনাবো ইনশাআল্লাহ। জি মোতালিব ভাই,
ইসলামের বিধিবিধান দীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির মধ্যে বা মুসলিম উম্মার মধ্যে এসেছে। আর আপনি বলছিলেন যে আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে, মানুষ যখন এগুলো মানতে থাকে তখন আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেয়।
জি,
কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমার চর্চা করো, আমার জিকির করো, আমি তোমাদের চর্চা করব, জিকির করো, তোমাদের স্মরণ করব। তো আল্লাহ তাআলাকে যখন মানুষ স্মরণ করতে থাকে, আল্লাহ তাআলা যখন তাদের স্মরণ করে, তাদের জিকির করে, তাদের জন্য সবকিছুই সহজ হয়ে যায়,
সহজ হয়ে যায়।
তো আল্লাহ তাআলা বলছেন আমার শুকরিয়া আদায় করো, ফাশকুরুনি ওয়ালা তাকফুরুন, কিন্তু আমার যে নিয়ামতগুলো রয়েছে সেগুলোকে অস্বীকার করিও না। পরবর্তী বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, যে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে।
সুবহানাল্লাহ,
ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন।
সুবহানাল্লাহ।
এইভাবে যারা আল্লাহ তাআলার বিধিবিধান মানতে মানতে আল্লাহর পথেই চলতে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমা ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আল্লাহ তাআলার পথে চলতে চলতে আল্লাহ তাআলার রাস্তায় যারা ইন্তিকাল করেছে তাদেরকে তোমরা মৃত বলিও না।
সুবহানাল্লাহ,
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না, তোমরা জানো না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে বিধিবিধান দিয়েছেন, তো এর পথে যখন আমরা চলা শুরু করব তখনই আমার জন্য রাস্তা পরিষ্কার হতে থাকবে, উন্মুক্ত হতে থাকবে,
একটার পর একটা সহজ হতে থাকবে,
সহজ হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা না বেরোবো সকল ক্ষেত্রে, আপনি যতক্ষণ পর্যন্ত স্টার্ট করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার জন্য কোনো কিছুই নেই। আপনি যখনই শুরু করবেন, চেষ্টা চালাতে থাকবেন, করতে থাকবেন, আপনার জন্য রাস্তা প্রশস্ত হতে থাকবে। এই বিষয়গুলো শুধু এ যুগে ছিল না, ইসলামের পথে চলার জন্য, ইসলামের বিধিবিধানকে আঁকড়ে ধরার জন্য, আল্লাহ প্রদত্ত যে সকল নিয়ম কানুন রয়েছে সেগুলোকে পালন করার জন্য মানুষ যুগে যুগে চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেছে,
উৎসর্গ করেছে, রাইট।
আমরা সূরাতুল বুরুজ যদি দেখি, সেখানে আল্লাহ তাআলা প্রথমে 4টা বিষয়ে কসম খেয়ে একটা কথা বলেছেন,
আল্লাহ
ওয়াসসামা ইযাতিল বুরুজ, আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, শপথ করছেন যে ওই আসমানের শপথ যেটা বুরুজ বিশিষ্ট। তারপরে বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং কিয়ামতের শপথ, ওই দিনের শপথ যেই দিনের আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করেছেন সেটা কিয়ামত দিবস। ওয়াশাহিদি ওয়া মাশহুদ, শাহিদ দ্বারা এখানে শুক্রবার দিনকে বোঝানো হয়েছে, মাশহুদ দ্বারা আরাফার ময়দানকে বোঝানো হয়েছে। তো এই 4টা বস্তুর শপথ করে আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, যে আসহাবি উখদুদ যারা, এরা ধ্বংস হয়েছে। আসহাবি উখদুদ এর বিষয় যেটা, ঘটনাটা এরকম ছিল, আসহাবি উখদুদ ওই সময়কার একজন রাজা ছিল, এবং রাজার যে বিভিন্ন কার্যক্রম পরবর্তীতে কি কাজ করলে ভালো হবে, এখন তো আমরা ইস্তিখারা করি বা বিভিন্ন কার্যক্রম ইসলামী যে পন্থা রয়েছে, কিন্তু আগেকার মানুষ তো এরকম ছিল না, তাদের কাছে জাদুঘর থাকতো বা অতীন্দ্রিয়বাদী কিছু মানুষ থাকতো যারা তারকা গণনা করতো বা জিনদের মাধ্যমে, খারাপ জিনদের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এভাবে আঞ্জাম দিত। তো ওই রাজার একজন অতীন্দ্রিয়বাদী ছিল যে বৃদ্ধ হয়ে গেছিল, হয়তো অতি শীঘ্রই মারা যাবে, সেই রকম আশঙ্কা করছিল। বলছিল আপনি আমাকে এমন একজন যুবক দিন যাকে আমি এই বিদ্যা শিখিয়ে যেতে পারি। পরবর্তীতে তাকে একজন যুবক দেওয়া হলো। তো সেই যুবক তার কাছে যাওয়ার পথে মাঝখানে একজন আল্লাহ তাআলা যে জ্ঞান, ধর্মীয় জ্ঞান যেগুলো রয়েছে, এরকম একজন ব্যক্তি পথিমধ্যে তার সাথে দেখা হয় যে ইসলাম সম্পর্কে জানে, ধর্মীয় জ্ঞান সম্পর্কে জানে। তো তার সাথে ওই ব্যক্তির কাছে যাওয়ার আগেই তার কাছে সে হয়ে যায়। তো একদিন দুই দিন যেতে যেতে তার সেই সব কাজ ভালো লাগতে লাগলো। সে পরবর্তীতে বলল যে আপনি যে ধর্মে বিশ্বাস করেন আমি সেই ধর্ম গ্রহণ করতে চাই। তো বলল ঠিক আছে তুমি গ্রহণ করো যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এটা বিশ্বাস করে নাও। এবং সম্ভবত হযরত ঈসা আলাইহিসসালামের উম্মত ছিল, তো বলছে হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবী, এটা মেনে নাও। তখন সে মেনে নিল, কিন্তু তার মনের মধ্যে একটা অন্যরকম দ্বিধা দ্বন্দ্ব বা শুভা ছিল যে আসলে কি আমি যে ধর্মটা নতুন গ্রহণ করলাম এটা কি সত্য কিনা,
সত্য কিনা।
তো পথিমধ্যে সিংহ রাস্তা আটকে বসা, সকল মানুষ ভয়, রাস্তা পার হচ্ছে না, দূর দিয়ে অতিক্রম করছে। তো সে একটা পাথর হাতে নিল আর নিয়ে বলল যদি এই যে ব্যক্তি আমাকে নতুন ধর্ম দীক্ষিত করলো তার ধর্ম যদি সঠিক হয় তাহলে আল্লাহ আমি এই পাথর নিক্ষেপ করবো, সিংহ যেন মারা যায়। প্রতিবাদিত সে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো এবং সিংহ মারা গেল। তখন পরিপূর্ণভাবে সে বিশ্বাস করে না যে আমি যে নতুন ধর্ম গ্রহণ করেছি এটা সত্য। এখন এদিকে রাজা তাকে নিযুক্ত করেছে অতীন্দ্রবাদী হওয়ার জন্য, জাদুকর হওয়ার জন্য। সে সেখানে ঠিক মতো যাচ্ছে না, দেরি হচ্ছে বা লেট হচ্ছে। পরবর্তীতে জানতে পারলো যে সে নতুন ধর্ম গ্রহণ করেছে। রাজা তো শুনে আগুন হয়ে গেছে, গরম হয়ে গেছে। পরবর্তীতে সে যে ইসলাম ধর্মে যে ব্যক্তি জ্ঞানী ছিল, যে আল্লাহর যে দিন, আল্লাহর যে নিয়ম কানুন, যে এ ব্যাপারে জানতো, সে শিক্ষিত ব্যক্তি, তাকে এবং এই যুবককে ধরে আনা হলো। ধরে আনার পর প্রথমত তো ওই ব্যক্তিকে হত্যা করা হলো যে শিক্ষা দিয়েছিল তাকে, শহীদ করা হলো। পরবর্তীতে ওই যুবককে মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হলো। প্রথমে তাকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে নিক্ষেপ করা হবে। তো নিক্ষেপ তো তাকে করবে হত্যা করার জন্য, কিন্তু যারা তাকে ধরে নিয়ে গেছিল তারাই পাহাড় থেকে পড়ে মারা যায়। পরবর্তীতে বলা যায় একে সমুদ্র ফেলে মারা হোক, সমুদ্রে নিয়ে যাওয়া হয়, যারা তাকে নিয়ে যায় তারা মারা যায় কিন্তু সে মরে না। তো এভাবে চলতে থাকে, কোনোভাবে তাকে শহীদ করতে পারছে না বা আল্লাহ তাআলার দিন থেকে তাকে ফিরিয়ে আনতে পারছে না, কোনোভাবেই আনতে পারছে না। পরবর্তীতে সে যুবকই বলল যদি আমাকে তুমি মারতে চাও, হত্যা করতে চাও, তাহলে তুমি আল্লাহর নাম নিয়ে আমাকে মারো, বিসমিল্লাহ বলে আমাকে তুমি নিক্ষেপ করো, তাহলে আমি মারা যাব, তোমার যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হয়ে যাবে। তো তাকে হত্যা করবে, সকল মানুষ জড়ো হয়েছে, বিসমিল্লাহ বলে তিন নিক্ষেপ করা হলো এবং সে শাহাদাত বরণ করলো। তো এটা দেখে উপস্থিত যারা ছিল সকলেই বললো যে এই যুবক যে ধর্মের উপর ছিল এই ধর্ম সত্য, আমরা সকলে সে যে আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল আমরা সকলে সেটার উপর বিশ্বাস করছি। তো এখন তো রাজা বললো যে আমি এতদিন পর্যন্ত শুধু দুজনকে মারার জন্য ছিলাম যে এই ধর্ম থেকে যেন ফিরে আসে, এখন তো এই রাজ্যের অনেকেই ধর্ম এটা গ্রহণ করে নিল
আল্লাহ তাআলা,
অর্থাৎ আল্লাহ তাআলার দিনকে যখন মানুষ আঁকড়ে ধরবে, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, শুধু সে নয় তার সাথে সাথে আরো অসংখ্য মানুষ হেদায়েত পেয়ে যায়। তো পরবর্তীতে রাজাকে বলা হলো যে আপনি এদেরকে বলুন ধর্ম ত্যাগ করে যেন আপনার ধর্মে চলে আসে, আর যদি না আসে তাদের জন্য শাস্তি হবে। পরবর্তীতে যারা আসবে না তাদের জন্য একটি গর্ত করা হলো এবং একটিতে আগুন জ্বালানো হলো, আর যারা আসেনি তাদেরকে সেই আগুনে নিক্ষেপ করে শহীদ করা হলো। তো এখানে বলা হয়েছে কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবি উখদুদবাসী ধ্বংস হয়েছে বলতে এই সকল ব্যক্তি যারা গর্ত করে আগুন জ্বালিয়ে মানুষকে হত্যা করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যারা এরা ধ্বংস হয়েছে। আন্নারি যাতিল উখদুদ, যে কুতিল আসহাবুল উখদুদ যারা ছিল তারা মূলত হচ্ছে অগ্নিকণ্ডের অধিকারী,
জি,
এমন অগ্নিকাণ্ডের অধিকারী যে অগ্নিকাণ্ডের মধ্যে আল্লাহকে যারা বিশ্বাস করেছিল, আল্লাহর রসুলকে যারা বিশ্বাস করেছিল, সত্য দিনকে যারা মেনেছিল, আল্লাহর দিনকে, আল্লাহর নিয়ম কানুনকে যারা মেনে নিয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছে পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের প্রতিশোধ নিয়েছেন এভাবে, এবং এটা বলেও দিয়েছেন যে এই সকল ব্যক্তিরা ধ্বংস হয়েছে,
ধ্বংস হয়েছে।
তো আল্লাহ তাআলার পথে যারা চলে তাদের জন্য চলাটা কষ্ট হয়, কষ্ট হলেও আল্লাহ তাআলা কিন্তু তাদের সাথে আছেন। তাদের সাথে যারা অসৎ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে।
এগুলোই কোরআনে পাকের মধ্যে বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন পারার মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছে। আপনি এই ঘটনা শুরুতেই প্রায় আরো অনেকগুলো সুরা আছে যে সুরার শুরুতেই দেখা গেছে আল্লাহ তাবারক তাআলা অনেক সময় পবিত্র শহরের কসম দিয়েছেন, অনেক সময় বিভিন্ন স্থানের কসম দিয়েছেন, অনেক সময় সময়েরও কসম দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা কসমের মোহতাজ না, আল্লাহ বলে দিলেই হয়ে যায়। কিন্তু আমার মতো আপনার মতো সাধারণ মানুষকে বোঝানোর জন্য, ওই বিষয়টার উপরে একটা পাক্কা দলিল বানানোর জন্য, ওই বিষয়টাকে আরো মজবুত করার জন্য আল্লাহ তার বলে দিলেই হয়ে যায়। কিন্তু আমরা যাতে আরো ভালো করে বুঝতে পারি যে এটার কতটা গুরুত্ব রয়েছে, গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ তাবারক তাআলা এখানে কসম শব্দ এসেছে বা শপথের শব্দ এসেছে। আল্লাহ তাআলা বলে দিলেই হয়ে যায়। আর যে সকল বান্দারা আল্লাহ তাবারক তাআলার বিধি বিধানকে মেনে চলে বা মেনে চলে আসছে, যারা বা মেনে চলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের ব্যাপারে তো কোরআনের পাকের মধ্যে আয়াত নাজিল হয়েছে।
এই যুবকের বিষয়টি যদি দেখি, পরবর্তীতে সে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার দিনকে মেনে নেওয়ার কারণে এমন একটা পর্যায়ে চলে যায়, মানুষের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় যে সে এরকম বিদ্যা শিখেছে যে অন্ধকে সে আরোগ্য করতে পারে, সে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে।
আল্লাহ,
কেউ যদি কুষ্ঠরোগে আক্রান্ত হয় তাকে সে সুস্থতা দিতে পারে।
আল্লাহ,
তো এরকম ভাবে আসতে থাকে, মানুষ আসতে থাকে, পরবর্তীতে এরকম হয় যে আমি আপনার ধর্ম গ্রহণ করব যদি আমাকে সুস্থ করে দেন, এবং সে সুস্থ করেছে। তো আল্লাহ তাআলার দিনকে যখন মানুষ মেনে নেয়, আল্লাহ তাআলার বিধানগুলোকে যখন মানুষ মানতে শুরু করে, তাই সে এরকম একটা পর্যায়ে চলে যায় যে আমরা বলি না যে আল্লাহর ওলিদের দরবারে কেন যাওয়া উচিত। এই যুবক যে সূরা বুরুজের মধ্যে যে যুবকের ঘটনা যদি আমরা দেখি, তাহলে বোঝা যাবে আল্লাহ আলা যারা প্রকৃত পক্ষে তাদের কাছে গেলে আসলে শেফা পাওয়া যায়, তাদের কাছে গেলে আসলে কিছু পাওয়া যায়,
কিছু পাওয়া যায়।
এটা হাদিসের পাকের মধ্যেও এসেছে যে ব্যক্তির কাছে অসংখ্য মানুষ এসেছে এবং শেষে তাদেরকে আরোগ্য দান করেছে আল্লাহ তাআলার ইচ্ছায়।
রাইট রাইট, আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা বা এই জ্ঞান বা এই সুযোগটুকু দিয়েছেন যাতে করে তার এই জ্ঞানের মাধ্যমে, তার এই কাজের মাধ্যমে মানুষ দীন ইসলামের প্রতি ধাবিত হয়, দীন ইসলামকে বুঝতে পারে, মানতে পারে। বিধিবিধান মেনে চলা অতটা কষ্টকর নয়। আমরা যদি দেখি মোতালিব ভাই, কোনো মানুষ জব করতেছে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টাও ডিউটি করে, ডিউটি যেখানে করে, যে অফিসে চাকরি করে, ওই অফিসটা আর ঘরটা এক জায়গা না। তারপরও ঘরে যদি 12 ঘন্টা থাকে আর ওই লোকটা যদি ডিউটিও করে 12 ঘন্টা, তার মানে তার দিন রাতের অর্ধেকটা টাইম সে তার অফিসে অতিবাহিত করছে। আর এই যে অফিসে অর্ধেকটা টাইম দিন রাতের অতিবাহিত করলো সে 12 ঘন্টা, এখানে একটা নিয়ম বাধা আছে, একটা সিস্টেম বাধা আছে, বিধি বিধান দেওয়া হয়েছে, কিছু শর্ত দেওয়া হয়েছে, তোমাকে এই টাইমে চা পান করতে হবে, এই টাইমে লাঞ্চ করতে হবে, এই টাইমে নামাজে যেতে হবে, এই টাইমে তোমাকে ব্রেকের টাইম আছে, প্রত্যেকটা সিস্টেম নিয়ম কানুন ওই অফিসের মধ্যে দেওয়া আছে। এটাও একটা বিধি বিধান ওই অফিসের জন্য, তাই না? অফিসকে মেনে চলার জন্য 12টা ঘন্টা যদি আমি এই বিধি বিধানকে মেনে চলতে পারি, 12 ঘন্টা এই বিধি বিধানকে মেনে চলতে পারি, আল্লাহ তাবারক তাআলার হুকুম আহকামের মধ্যে এত কঠোরতা নেই। আপনি আজকে ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে দেখলেন জোহরের আজান হয়ে গেছে, বিধানের মধ্যে এটা নেই কি আপনার এলাকায় গিয়ে ফের নামাজ পড়তে হবে, কোথায় এটা? আপনি যেখানে আছেন ওখানেই আপনি মসজিদে ঢুকে যান, আজান হয়ে গেছে নামাজ পড়ে নেন, কত সহজ করে দিচ্ছে। যদি আপনাকে কোনো কোম্পানিতে জব করেন, আপনি সেখানে কি করতে হয়, হাজিরা লাগানোর জন্য কোনো অফিসের মধ্যে হাজিরা খাতা থাকে, কোনো অফিসের মধ্যে ফিঙ্গার মেশিন থাকে, আপনি যেখানেই থাকেন না কেন এসে এখানে ফিঙ্গার বা হাজিরা দিয়ে এরপরে আপনি মার্কেটের কাজে যাবেন, বাইরে যাবেন, বাইরে যেতে হয়। আল্লাহ তাবারক তাআলাকে হুকুম করলেন, না বান্দা, তোমাকে ফিরে এসে হাজিরা দিতে হবে না, তুমি যেখানে আছো ওখানেই হাজিরা দাও, অর্থাৎ নামাজের অক্ত হয়ে গেছে, যেখানে আছো ওখানেই নামাজ পড়ো। আল্লাহর বিধান কত সহজ, কিন্তু আমরা এটাকে কঠিন বানিয়ে নিয়েছি।
আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে আল্লাহ তাআলা বান্দার প্রতি ওইরকম কোনো কাজ চাপিয়ে দেননি যে বান্দার নিতে পারবে না,
নিতে পারবে।
আল্লাহ তাআলা ওই কাজটাই বান্দাকে দিয়েছেন
যেটা বান্দার জন্য সহজ
করতে পারবে, তার জন্য। আল্লাহ তাআলা বান্দার জন্য সংকীর্ণতা চান না, কষ্ট চান না, আল্লাহ তাআলা বান্দার জন্য সবসময় প্রশস্ততা চান, সহজতা চান।
রাইট রাইট,
ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে অন্যান্য রাসূলদেরকে যা দেওয়া হয়েছে তা তো দেওয়া হয়েছে, এক্সট্রা আমাকে আরো পাঁচটি জিনিস দেওয়া
হয়েছে। সুবহানাল্লাহ,
ঠিক আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমার উম্মতের জন্য সকল জাহানকে নামাজের স্থান বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সে যেখানে চাই সেখানে সে নামাজ চাইলে পড়তে পারবে। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার বিধানগুলো চাই মানতে, তাহলে আমরা মানতে পারবো। আল্লাহ তাআলা তো কঠিন করেননি আমাদের জন্য, কিন্তু হয়তো আমরা কোনো কারণে আমরা নিজেরাই কঠিন
বানিয়ে নিয়েছে বিষয়টাকে। হ্যাঁ, কষ্টকর বানিয়ে নিয়েছে, কঠিন বানিয়ে নিয়েছে। মিরাজ ভাই থেকে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক তাআলা কালামও শুনবো আমরা। জি মিরাজ ভাই।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আমরা যা মাশাআল্লাহ আমাদের মুতালিব ভাই থেকে শুনলাম আল্লাহু আকবার খুবই চমৎকার আসলে ইসলামের বিধি বিধান আসলে যদি কেউ মানতে চায় তার জন্য অতীব সহজ যদি আমরা আমাদের জীবনের ব্যক্তিগত জীবনের দিক থেকে যদি তাকাই বা আমরা কর্মের দিক থেকে তাকাই ওই তুলনায় আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত করা বা তার গোলামি তার দাসত্ব করা খুবই সহজ করে দিয়েছে আল্লাহ পাক। যা সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে খুব চমৎকার ভাষায় যে কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় প্রচেষ্টা চালায় আল্লাহ পাক তাকে অবশ্যই পথ দেখিয়ে থাকে। এর মধ্যে কি থাকে না, কোনো ত্রুটি যখন কেউ চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে কামিয়াবি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর যদি পৌঁছে যায় খুব চমৎকার হাদিসে পাকের মধ্যে যা হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে আল্লাহ পাক ইরশাদ করেছে যে আল্লাহ পাক এর প্রদত্ত তাকদীরের প্রতি আপনার বিশ্বাস স্থাপনকারী এবং তার লেখনির উপর সন্তুষ্টি ব্যক্তি যিনি এবং আল্লাহ পাক এর কুদরতের যেই রিজিক প্রদান করে থাকে এর উপর সন্তুষ্টি ব্যক্তি যারা এবং আল্লাহ তাআলার জন্য নিজের নফসকে যারা কি করে অর্থাৎ নিজের কুমন্ত্রণা থেকে বিরত থাকে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে নিজের নফসে কি সীমাবদ্ধ করে নেয় তো তারা আল্লাহ তাআলার বারগাহে কিছু মাসুম ফেরিস্তাদের নেয়। হাদিসে পাকের খোলাসা, তো যখন কেউ আল্লাহ পাকের লেখনির উপর অর্থাৎ ইসলামের যে বিধিবিধান এর মধ্যে কি করে নেয় অর্থাৎ নিজেকে এই গুণ্ডির মধ্যে নিয়ে আসে যে আসলে দ্বীনে ইসলামের প্রতিটা বিষয় সুন্দর যদি আমরা মেনে নেই তাহলে আমাদের প্রতিটা ইসলামই আলহামদুলিল্লাহ কল্যাণ আর বরকত রয়েছে। যদি আমরা বাজারে যদি আমরা এটা যদি দেখি জাকির ভাই যে ইসলামের যে দিনের শুরুতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছে এই বান্দার জন্য যখন আমরা এই বিধানগুলো মানবো যদিও আমরা আল্লাহ পাকের ইবাদত করেছি কিন্তু বাস্তবিক পক্ষে এই যে ফায়দাটা এটা অটোমেটিকভাবে নিজেদের হয়ে যায়। যেমন আপনার জালালুদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ তাআলার কিতাবের মধ্যে বর্ণনা করে যখন কেউ ফজরের নামাজ আদায় করার পরে সে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, কেননা ওই সময় আল্লাহ পাক এই জমিনের মধ্যে অর্থাৎ যারা বান্দা রয়েছে তাদের রিজিককে বন্টন করে থাকে। যদি কেউ এই কর্মের মধ্যে আল্লাহ পাকের ইবাদত এই বিধিবিধানের মধ্যে কি করে সে নিজের সময় অতিবাহিত করে আল্লাহ পাক তার রিজিককে প্রসার করে দেয়,
সুবহানাল্লাহ,
তার আয় রুজির মধ্যে বরকত হয়ে যায়। আবার ওই একই সময় যখন কেউ আল্লাহ তাআলার নাফরমানি না করে অর্থাৎ নাফরমানি করে ফজরের নামাজ থেকে গাফিল হয়ে ঘুমিয়ে থাকে অর্থাৎ আল্লাহ তাআলার এই বিধিবিধানকে অস্বীকার করে সে যখন কি অমান্য করে ঘুমিয়ে থাকে তো কিতাব লেখে তো তার রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে। তার
আজ মানুষ অভাবের কথা শোনাচ্ছে,
আল্লাহ
আজ মানুষ পরেশানির কথা শোনাচ্ছে, এটা তো নয় মিরাজ ভাই, কেবল আমাদের হাতের কামাই। আজ অভাব অনাটনের কথা শোনাচ্ছে মানুষ, কত পরেশানির কথা শোনাচ্ছে মিরাজ ভাইয়ের কথা শুনে তো মনে হচ্ছে এটা কোনো হাতের কামাই বলতে হবে।
আল্লাহ তো খুব আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাদিনী ইসলামী ভাই যে আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে যারা এই সমস্ত আমাদের যে বিষয় আমাদের যে কর্মকাণ্ড এগুলোর ব্যাপারে আল্লাহ পাক এক আয়াতি কারিমার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিল যে এগুলো কি নিঃসন্দেহে যে গুনাহের মাধ্যমে মানুষের রিজিকের মধ্যে কি হয়ে যায় সংকীর্ণতা চলে আসে আর নেক আমল করার মাধ্যমে আল্লাহ পাক বান্দার রিজিককে প্রসার করে দেয়। কেননা এক হাদিসে পাকের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যার খুলাসা যখন আল্লাহ পাক এর ইবাদতে বান্দা মশগুল হয়ে যায় আল্লাহ পাক তার দুই হাতকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে,
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আর অপর হাদিসে বলে শেষ অংশ যখন কেউ আল্লাহ পাকের নাফরমানির মধ্যে কি হয়ে যায়
লিপ্ত
হয়ে যায় তো আল্লাহ তাআলা তার দুই হাত মুসিবত দ্বারা পরিপূর্ণ,
আল্লাহ তাআলা তার থেকে রহমতের দৃষ্টি ফিরিয়ে দেয়। এই যে কথাগুলো আছে না যে আল্লাহ তাবারক তাআলার রহমত একদিক থেকে আরেক দিক থেকে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি ফিরিয়ে নেওয়া, তো এ থেকে বান্দা বোঝা উচিত বান্দার যে আল্লাহ তাবারক তাআলা যে বিধিবিধান আমার জন্য রেখেছেন বা যে বিধিবিধান মুসলমানের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এ বিধিবিধান আমাকে মেনে চলা উচিত। আর এর মধ্যে বান্দার মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে, ভালো রয়েছে, উপকার রয়েছে, সঠিক পথ রয়েছে। যেটা বলছিলাম যে যারা বিধিবিধান মেনে চলেন বা যারা মেনে চলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে অসংখ্য ঘটনা কিন্তু বর্ণিত রয়েছে। আর আল্লাহ তাআলা শিখিয়েও দিয়েছে তাদের কথা, যারা বিধিবিধান মেনে চলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সাথে বা তাদের সঙ্গ বা তাদের মতো আমরা যেন হতে পারি। সূরা ফাতিহার মধ্যে কোনো এক আয়াত আছে না কি আল্লাহ আমাদেরকে ওই পথে চলাও চালাও যে পথে তোমার বান্দারা চলে পুরস্কার প্রাপ্ত হয়েছে। ওই পথে পরিচালিত করো আমাদেরকে যে পথে তোমার বান্দারা চলে, যে বিধি বিধান মেনে তারা তোমার থেকে ইনাম পেয়েছে, পুরস্কার পেয়েছে, তাই না? পুরস্কার প্রাপ্ত যে লোকেরা আছে। এরপর কোরআনে পাকের অন্য এক জায়গাতে আবার আল্লাহ তাবারক তাআলা বলেছেন এই সকল লোক কারা, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহীন বান্দারা, আর এরা তোমাদের কতই না প্রিয় বন্ধু। লাস্টে রফিক উচ্চারণ
হাসানা উলাইকা রফিক।
হ্যাঁ, এই যে আল্লাহ তাবারক তাআলার বিধি বিধান মেনে যারা চলেছেন তাদের কথাই কোরআনে পাকের মধ্যে এসেছে।
এখানে দেখি একটু বিষয়টি একটু আল্লাহ পাক সূরে আলি ইমরান এর 79 নং আয়াতে আল্লাহ পাকের সাথে ফরমান যে আর আল্লাহ ওয়ালা হয়ে যাও। এর মধ্যে খুব চমৎকার ভাবে হযরত সাইয়্যিদুনা আতা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এই আয়াতে কারিমার আপনার তাফসীর জানার জন্য বড় একজন আপনার তাফসীর কেউ তার নিকট গেল যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কার কথা ইরশাদ করেছেন, তখন তিনি বলল যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর মতো হতে গিয়ে কি অর্থাৎ জানি আমরা তার পদকে অনুসরণ করি, তার কর্মকে অনুসরণ করি, শুধু আল্লাহ তাআলা যদি কেউ তার পদকে কি করে নেয় সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর জীবনের প্রতি তার ইসলামিক আগ্রহর ব্যাপারে কিতাব তো এভাবে লেখা হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো যে আমি যাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি তারা ইসলাম গ্রহণ করার পূর্বে সে চিন্তা ভাবনা করেছে, কিন্তু সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে দাওয়াত দেওয়া হয়েছে তখন তিনি কি করে নাই অর্থাৎ কোনো চিন্তা ভাবনা ছাড়াই কি সে ইসলামকে অর্থাৎ সাথে সাথে গ্রহণ করে
নিয়েছে।
আল্লাহ আল্লাহ, এর জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এর প্রশংসার কথা এবং মুফাসসিন ইকরাম এই কথা বর্ণনা করে যে এই আয়াতে কারিমা যে আল্লাহ ওয়ালা হয়ে যাও তার নিদর্শন বলতে গিয়ে সাইয়যিদুনা সিদ্দিক আকবরের কথা কি
করা অনেক আয়াতের মধ্যে কিন্তু তার উদাহরণ দিতে গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনেক আয়াতের মধ্যেই আসছে উদাহরণ দিতে গিয়ে আল্লাহ ওয়ালা মুত্তাকি বা আল্লাহকে ভয়কারী ব্যক্তি বা আপনার রসুলের প্রতি ভালোবাসা পোষণকারী ব্যক্তি এই সকল লোক থেকে নিজেকে বাঁচান, এই ধরনের লোক থেকে যারা সাহাবা একরাম, শুধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় সাহাবা একরামের ব্যাপারে হোক সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক সে সিদ্দিক আকবর হোক সে আমিরে মুয়াবিয়া যে কোনো সাহাবির ব্যাপারে যদি সমালোচনা করে তার থেকে সম্পর্ক তার থেকে ওঠা বসা তার সাথে চলাফেরা করে এগুলো সব বন্ধ করে দেন, তার থেকে আলাদাই হয়ে যান। জানি না আল্লাহ তাআলা কখন কি রাখে কার ভাগ্যে, যদি ওই সংস্পর্শে থাকার কারণে আপনার মধ্যে এটা চলে আসে, পাঁচ দিন পাঁচ কথা শোনালো একটা কথা আপনার ভিতরে ঢুকে গেল, তখন কি করবেন? আপনি বিপদে পড়ে যাবেন, ইমান হেফাজত করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, আর যে সকল ভাইরা, আমি ভাই বলি আপনাদেরকে, যারা না বুঝে আমিরুল মুমিনিন ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এভাবে কথাগুলো বলি আমরা, তো আমাদেরও তওবা করা উচিত। কোথায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবেরও বন্ধু বলেছেন, যাকে গুহার বন্ধু বলেছেন, যাকে মাজারের বন্ধু বলেছেন, এমন মহান ব্যক্তির সামনে কথা বলা বা তাদের ব্যাপারে আলোচনা করা সমালোচনা করা একটু চিন্তা ভাবনার বিষয়। আমরা দর্শক আপনাদের কলের দিকে একটু পরে যাব, আগে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আমরা সবাই মিলে, এরপর ইনশাআল্লাহ আপনাদের কলগুলোও শুনবো আর এরপরে আবার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। মজাদার আলোচনা আজকের আল্লাহ তাআলার বিধি বিধানের উপরে আমল করা বা মেনে চলার আগ্রহ নিয়ে ইনশাআল্লাহ তাবারক তাআলা যে আমাদেরকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন।
যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি
ala Muhammadin jar priyo na Mustafa salli ala Muhammadin ruhul amin gelen roye nobi gelen arush pane ruhul amin gelen roye nobi gelen arush pane arshe azam dilo shada arshe azam dilo shada salli ala muhammadin salli ala mustafa salli ala তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে যে পড়েছে যে পড়েছে এই ওজিফা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুস্তাফা সল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায় দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায় মুখে যেন থাকে খোদা মুখে যেন থাকে খোদা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুস্তাফা সল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পড়ি যেন সে থায় খোদা পড়ি যেন সে থায় খোদা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুস্তাফা সল্লি আলা মুহাম্মাদিন সালিক যেন হাশর মাঠে প্রিয় নবী চরণ ধরে সালিক যেন হাশর মাঠে প্রিয় নবী চরণ ধরে বলে যেন সে মুহাম্মাদিন
ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে চমৎকার একটি কালাম আমরা শুনলাম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বরকত দান করুক, নাচ শুনতে শুনতে যেন আমার সকাল হয়, রাত শুনতে শুনতেই যেন আমার রাত হয়, আর এই নাচ করতে করতেই যেন মদিনাতুল মুনাওয়ারাতে আমার হাজিরি নসীব হয়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক মাশাআল্লাহ। দর্শক, আলোচনাও শুনছিলাম আজকের বিষয় নিয়ে, ইসলামের বিধিবিধান আর কালামগুলোও শুনছি মাঝে মধ্যে আল্লাহ তাআলার দয়া। কিছু কল আছে দর্শক, আপনাদের কলগুলো শুনি আমরা, এরপরে ফিরবো আলোচনা ইনশাআল্লাহ। জি দর্শকের কল শুনিয়ে দিই।
আমার নাম সৈয়দ আরিফুল ইসলাম। মাদানী চ্যানেল আমরা সবাই পরিবার থেকে দেখি, ভালোবাসি, আমরা সকাল থেকে রাত পর্যন্তই দেখি। আমার ছোট ছেলে 6 বছর বয়স, ও দেখে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকাল থেকে রাত পর্যন্ত মাদানী চ্যানেল দেখে, ছোট ছেলে 6 বছর বয়সে সেও দেখে। আল্লাহ তাআলা বরকত দিক, ঘরের মধ্যে মাদানী পরিবেশ আল্লাহ তৈরি করে দিক, আর ইসলামী বোনদেরকে নামাজি বানিয়ে দিক, ইসলামী ভাইদেরকেও নামাজি বানিয়ে দিক, ছোটদেরকেও বড়দেরকেও আল্লাহ তাআলা দ্বীনের দায় হিসাবে কবুল করবে। পরবর্তী কল দেন।
আমি রাজশাহী বাগমারা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। আমরা এই চ্যানেলটা পরিবার সহ দেখি, ভালো লাগে, অনেক কিছু জানা যায়, ঠিক আছে।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। ধর্মীয় চ্যানেল, ধর্মীয় আলোচনা, দিনের কথা, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, এটাই আমাদের উদ্দেশ্য। যেন ঘরে বসে আপনারা ইলমে দিন অর্জন করতে পারেন, দিনের কথাগুলো শিখতে পারে। পরবর্তী কল দেয়।
আমি ঢাকা থেকে বলছি। আমার নাম ইয়াহি হাসান। আপনাদের চ্যানেল অনেক ভালো লাগে, আমরা নিয়মিত শুনি,
আল্লাহ তালা কবুল করে দেন, সাথেই থাকবেন। পরবর্তী কল দেয়।
আমার নাম রবি। আমি ছেড়ে বলছি। আমি চ্যানেলটা বহু আগে থেকে দেখি, আমি সবসময় দেখি, আমি দেখে নামাজ সমাজ দোষী গুরু করি, আমার কাছে ভালো লাগে। চ্যানেলটা হাজার হাজার বছর চলুক, এটাই আমি চাই।
মাশাআল্লাহ, হাজার হাজার বছর ধরে চলুক, এটাই আপনি চান। নিজের দেখার পাশাপাশি একটু নেকির দাওয়াত দিলেও মনে হয় ভালো হয়। আপনি যেভাবে দেখছেন, আপনার অনেক কিছু শিখছেন, আপনি নামাজ দুরুদ শরীফ এভাবে করে যখন নেকির দাওয়াত দিবেন, আপনার আত্মীয় স্বজন, ঘরের মানুষকে, বন্ধু বান্ধবকে, আপনার মাধ্যমে আরও 10 জন মানুষ মাদানী চ্যানেল দেখা শুরু করবে। যে পরিবেশটা তৈরি হয়েছে আপনার এলাকায়, আপনার গ্রামে, আল্লাহ চাই মাদানী চ্যানেলের মাধ্যমে পরিবর্তন হয়, একটা সঠিক পথ মানুষ পাবে। আজ মানুষ সঠিক কিছু জানার জন্য কিন্তু খুব চেষ্টা করে, সঠিক কোনটা এটা জানার জন্য বা ভালো পথ কোনটা এটা জানার জন্য মানুষ খুব ছোটাছুটি করছে। হয়তো প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যেই এমন প্রশ্ন থাকে যে সঠিক কোনটা, সঠিক পথ কোনটা, ভালো কোনটা। তো আমি বলবো কি, যারা মাদানী চ্যানেল আমরা নিয়মিত দেখি, আমাদের উচিত নেকির দাওয়াতের মাধ্যমে অন্য ভাইয়ের কাছে মাদানী চ্যানেলের সংবাদ পৌঁছে দেওয়া, তাকেও দেখানো, তাকেও, সেও যদি দেখে তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা, মনের যে খোরাক আছে, মানুষ খুঁজে এখন আমি কোথায় গেলে এই ভালো পথটা পাবো, মানুষ তো এখন বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছে, সঠিক পথ কোনটা, তো মাদানী চ্যানেল দেখবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনার মনের যে খোরাক মাদানী চ্যানেল সেটা করে দিবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা ইসলামের বিধিবিধান নিয়ে, মোতালেব ভাই থেকে আরো কিছু শুনবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। যেমন উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিধিবিধান নিয়ে তিনি কত সতর্ক ছিলেন। সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরামের কাছেই নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান বলতেন যে আজ থেকে ইসলামের নিয়ম কানুন এই কাজটা এভাবে করতে হবে, প্রায় সময় এমন হতো। কারণ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো, আমার রসুলের উপরেই তো বিধানগুলো এসেছে, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনেই ওই বিধি বিধানগুলোকে স্পষ্ট করেছেন, ক্লিয়ার করেছেন, এখন থেকে এই কাজগুলো এভাবে হবে, এখন থেকে এই কাজটা এভাবে করতে হবে, আর এটাই আল্লাহ তাআলার হুকুম। যেমন নারীদের সম্মানের ব্যাপারে যখন আয়াতে কারিমা নাজিল হলো, ওহী নাজিল হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন এখন থেকে নারীদের সম্মান এটা, তারা এভাবে চলাফেরা করবে, তাদের উপরে এভাবে হুকুম নাজিল হয়েছে। ঠিক যাকাতের ব্যাপারে যখন হুকুম বিধিবিধান নাজিল হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওহী আসলেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবায়ে কেরামের প্রতি এটাই ঘোষণা করলেন যে এখন থেকে এভাবে এভাবে যাকাত তোমাদেরকে আদায় করতে হবে, ইসলামের এটা বিধিবিধান হয়ে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা
মানুষ কবর দেওয়ার ব্যাপারে, অর্থাৎ ইন্তেকালের পরে যে মানুষকে কবরে রাখি আমরা, এই বিষয়টাকে উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মৃত ব্যক্তির কাছে গেলেন সংবাদ পেয়ে জানাজা পড়ার জন্য, এবং জানাজা পড়ার পরে ওই ব্যক্তিকে আগের মতো এই বিধান, যে এখন যে বিধান আমাদের একজন ব্যক্তিকে কবরে রাখা এবং জানাজার পরে কবরে রেখে এরপরে দাফন করা, এটার ভিন্ন এক পদ্ধতি ছিল আগে। উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জানাজাতে গেলেন, তো গিয়ে দেখলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ওই এলাকায় ওই গ্রামে এখনো পৌঁছায়নি, অর্থাৎ তারা এই বিধানটা জানতো না যে ইসলামের নতুন বিধান এসেছে। নতুন বিধান বলতে আগে তো পূর্বে অন্ধকারের যুগ ছিল, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে তখন তাদের মতো করে বিধানগুলো তারা চালাতো, তাদের যেমন ছিল এটা। উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে দাফন করার ব্যাপারে যেই কার্যক্রমগুলো বলেছেন, তিনটা কাফনের কাপড় হবে এবং তার জানাজা হবে এবং তাকে মানুষ নিয়ে কবরে নামবে, কবরে রাখা হবে, এবং তার উপরে যেভাবে ওই জমানায় আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী যুগে যে সিস্টেম ছিল কবর দেওয়ার, এটা উসমানী গনি বললেন। ওখানে কিছু মানুষ ছিল পূর্বের, তারা ওই আগের বিধানটাই তাদের মধ্যে বসেছিল যে এভাবে হবে না এভাবে হবে। ফের উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার যারা এমন ব্যক্তিরা ছিল তাদেরকে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুদিন পূর্বে দাফন কাফনের ব্যাপারে যেই পদ্ধতি বা যে বিধি বিধান আমাদেরকে শিখিয়েছিলেন, এই সব লোকেরা ওই গ্রামে তারা আগেরটাই অনুসরণ করছে, এটা মানতে পারতেছে না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আশা ওহি এবং সেই বিধি বিধানকে ওই সকল গ্রামের লোকদের সামনে আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করলেন। এরপরে গিয়ে আবার ওই ব্যক্তিকে তারা নতুন নিয়মে, যারা ইসলামের বিধি বিধান, এভাবে তারা দাফন করলেন। এই যে এক বিধি বিধান উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন যেটা যে তার কানে আওয়াজ আসলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখন থেকে এই বিধি বিধানটা এভাবে চলবে, উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা তখন থেকেই সেটাকে ওই পদ্ধতিতেই পালন করা বা মানুষকে শেখানোর চেষ্টা করতেন। সাহাবা কেরামের মধ্যে এমন ছিল মন মানসিকতা, ইচ্ছা স্বাধীন, যে রসুল যা বলবেন এখন থেকে সেটাই আমরা করব। আল্লাহ আমাদেরকেও বিধি বিধান মানার ইসলামের সুন্দর দিকগুলো, ইসলামের প্রত্যেকটা দিক সুন্দর, আর এই সুন্দর দিকগুলো আমাদেরকে আল্লাহ মানার তৌফিক দিক।
আপনি কথা বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলেছেন,
জি
সাহাবায়ে কেরাম লব্বাইক বলে সাথে সাথে সে ব্যাপারে লেগে গেছেন। যখন পর্দার আয়াত নাজিল হলো যে পর্দা করতে হবে, নারীদের পর্দার যে বিষয়টা পূর্বে ছিল না, আর আমরা তো জানি যে ইসলামের এক একটা হুকুম এক একটা বিধান 23 বছর যাবত এসেছে এবং শেষ পর্যায়ে এসেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সকল নিয়ম যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, অতঃপর আল্লাহ তাআলা বললেন যে আজকে ইসলাম পূর্ণ হয়েছে, পূর্ণতা লাভ করেছে। এই ব্যাপারে মুফাসসিরে কেরাম যারা আছে তারা বলেন যে ইসলাম সম্পূর্ণরূপে পরিপূর্ণতা লাভ করবে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন, তখন সকল মুসলমান থাকবে, মুমিন থাকবে, অর্থাৎ পূর্ণাঙ্গরূপে পরিপূর্ণতা লাভ তখন করবে। তবে ইসলামের যে নিয়মকানুন রয়েছে, সূত্রগুলো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেগুলো পরিপূর্ণ হয়েছে। তো পর্দার আয়াত নাজিল হলো, তো এই আয়াত এক মহিলা তখনকার তিনি শুনতে পেলেন যে মহিলাদের উপর পর্দার আবশ্যক হয়েছে, এভাবে চলতে হবে। তিনি তৎক্ষণাৎ রাস্তা দিয়ে পথ হাঁটলেন না, জঙ্গলে চলে গেলেন যে আমি এখন যদি রাস্তায় যাই, আয়াত নাজিল হয়ে গেছে, এখন আমার ফরজ লঙ্ঘন হবে রাস্তা দিয়ে হাঁটলে। তৎক্ষণাৎ সে তিনি জঙ্গল অবস্থান করলেন, সন্ধ্যা হলো, আধার হয়ে গেল, এখন আর কেউ দেখবে না, তখন বের হয়ে বাড়ি ফিরেছে। অর্থাৎ আল্লাহ তাআলার যে বিধিবিধান কিভাবে মানতে হবে সেই নিদর্শন তারা দেখিয়ে গেছেন। মদ্যপান এরকম একটা অবস্থায় ছিল জাহিলি যুগে যে পানি চেয়ে বেশি মদ পান করা হতো, তাদের এটা একবার অভ্যস্ত ছিল,
আম ছিল
তাদের কাছে। যখনই আয়াত নাজিল হয়ে গেল যে আর পান করা যাবে না এটা, তখন মানুষ এভাবে এটাকে ত্যাগ করেছে, এভাবে ত্যাগ করেছে, বলা হয় যে অলি গলিতে পড়েছিল, অর্থাৎ মানুষ সব ভেঙে ফেলছে, এমনকি হাড়ি পাতিল যে ভাঙার বিষয়টা বলা হয়েছে সেগুলোও ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন তো নিষেধ করেছেন। এর পূর্বে আপনার যে গাধা আছে গোশত খাওয়া জায়েজ ছিল, খেতে পারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে এই গোশত আর খাওয়া যাবে না, তো মানুষ পাক করছিল, তো বলার সাথে সাথে সেগুলো কি
বাড়িতে রাখাটাও ফেলে দিয়েছে,
সব ফেলে দিয়েছে।
কেমন ভাবে মানত
মান্য করার বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যে
যখনই আসছে কি এই বিষয়টা এখন থেকে হারাম ঘোষণা করা হবে ইসলামের মধ্যে,
আর ওই হারামের দিকে তারা তাকানোটাও লজ্জা বোধ করে,
তারা আর ভাবেন না যে আসলে এটা কি কারণ, কোন কারণে
কেন হারাম করা হয়েছে এটাও চিন্তা করে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে এসেছে, বাস আমাদেরকে এখন লেগে যেতে হবে, পালন করতে হবে, তারা নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছে। আমি আরেকটি ঘটনা আমি যোগ করবো, কোরআনে পাকের মধ্যে খুব প্রসিদ্ধ ঘটনা আসহাবে কাহাফের, তারাও আল্লাহ তাআলার যে বিধিবিধানকে মান্য করে, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেবেন, চাইলে আল্লাহ তাআলা চাইলে সকল গুনাহ মাফ করে দেবেন, কিন্তু শিরিক কখনো মাফ করবেন না। তো আসহাবে কাহাফের ঘটনাটা এরকমই যে তারা শিরিক থেকে নিজেদেরকে একবারে ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিধান বা যুগে যুগে রসুল আসার পৃথিবীতে প্রথম অন্যতম কারণ হলো যে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, এই পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সকল সৃষ্টিকর্তা, সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। যুগে যুগে রসুল আসার প্রথম কারণ হচ্ছে যে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। তো ওই সময়কার যুগে এক বাদশা ছিল, সে নিজের বানানো
ধর্ম,
বানানো ধর্ম, বানানো খোদা,
বানোয়াট কিছু
কিছু জিনিসকে সে উপাসনা করতো, সে নিজের খোদা হিসেবে মানত। তো সেই সময়কার সম্ভ্রান্ত পরিবারের সাতজন যুবক এরকম ছিল যে এই বিষয়টা তারা মানতে পারছিল না, যেটি কিভাবে সম্ভব, আমি নিজেকে নিজে একটা তৈরি করলাম খোদা, সেটাকে উপাসনা করব, এটা কিভাবে হতে পারে। কিন্তু আমি যদি তাকাই আসমান জমিন সূর্য তারা পাহাড় নক্ষত্র, এ তো বিশাল জিনিসগুলো, এগুলো কেউ না কেউ সৃষ্টি করেছেন, আর যে সৃষ্টিকর্তা এগুলো সৃষ্টি করেছেন তিনি কিরকম হতে পারেন, তিনি কত বড় হতে পারেন, তিনি কত মহিমায় হতে পারেন, মহিমান্বিত হতে পারেন, এটা আমার দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না,
আমরা ওই ভুল পথে যাব,
ভুল পথে যাব না। তাদের আকল, তাদের জ্ঞান ওই পথ থেকে তাদেরকে ফিরিয়ে রাখলো, বা তারা চিন্তা ভাবনা করেছে আল্লাহ তাআলাকে নিয়ে, তারা সঠিক পথ পেয়ে গেছে। কিন্তু এরকম একটা অবস্থা ছিল যে ওই রাজ্যে যারাই থাকতো ওই বাদশার যে ধর্ম ছিল সেটাকে
মানতে
হবে, বাধ্য ছিল, যদি কেউ এটা অস্বীকার করতো তার জন্য শাস্তি। এখন তারা লুকিয়ে লুকিয়ে এরকম এক আল্লাহর ইবাদত করতে লাগলো, আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে সেগুলো মানার চেষ্টা করতে লাগলো। তো এক পর্যায়ে সে জেনে গেল, সেই রাজ্যের যে রাজা ছিল জেনে যাওয়ার পর বললো যে তাদেরকে ডেকে আনা হোক, ডেকে আনা হলো। পরবর্তীতে তাকে দাওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া হলো উল্টা, যে তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো
আল্লাহ তাআলা,
অন্যথায় তোমাদেরকে হত্যা করা হবে, তোমরা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তোমরা যদি মানো তাহলে আমার রাজ্যের অনেক মানুষ এটা মানতে আরম্ভ করবে, আর তোমার যে যুক্তি, তোমার যে কথাগুলো এটা আমার ধর্মের চেয়ে অধিক শক্তিশালী, দলিল যোগ্য, বা আপনার
এটাই সঠিক, এটা জানতো,
সেও জানতো যে আসল মূলত বিষয় এরকম যে আমার নিজ হাতে তৈরি একটা জিনিস সেটা কিভাবে হতে পারে, রব হতে পারে কিভাবে। পরবর্তীতে যুবক, দেশের যুবক ছিল, তারা পরামর্শ করলো যে আমরা যদি এখানে থাকি তাহলে আমরা আমাদের রবের ইবাদত করতে পারবো না, আমাদের জন্য কষ্টের সম্মুখীন আমাদের হতে হবে। পরবর্তীতে তারা চলে গেল, তারা চলে যাওয়ার পর রাস্তায় হাঁটতে হাঁটতে আশ্রয় নিল একটি গুহায়, তাদের সফর সঙ্গী হলো একটি কুকুর, তাদের পাহারার জন্য নিযুক্ত হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু হয়েছে। তো তারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলা যে শাশ্বত যে বাণী, যে সমস্ত নবী যে বাণী নিয়ে এসেছে, যে পয়গাম নিয়ে বান্দার কাছে এসেছে যে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, আল্লাহ তাআলা এক রয়েছে, এটাকে যেন তারা মেনে নিল, মানার জন্য চেষ্টা করলো, তারা পথ অবলম্বন করলো, আল্লাহ তাআলা যেন তাদের রাস্তা খুলে দিল, আর এমনভাবেই খুলে দিল যে আজও পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করে, শ্রদ্ধার সাথে স্মরণ করে, মানুষ তাদেরকে কিরকম ভক্তির সাথে স্মরণ করে। এরকমও বলা হয় যে তাদের সাথে যে কুকুর ছিল সেই কুকুরের বর্ণনা কোরআনে পাকের মধ্যে এসেছে, যে কুকুর যে ছিল শুধু এরকম না, কুকুর কিভাবে বসেছে সে বর্ণনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা
বলে। আলোচনাই তো নয়, তাদের এই আলোচনা করাটাও তো সবের কাজ,
সবের কাজ,
যে কোরআনে পাকের মধ্যে এই আয়াতটা নাজিল হয়েছে, আয়াত আয়াতগুলো নাজিল হয়েছে, আয়াতগুলো পড়াও তো সবের কাজ।
পরবর্তীতে তারা ঘুমিয়ে গেল, তাদের মধ্যে থেকে ঘুম ভাঙলো সকলে, তখন একজন জিজ্ঞাসা করলো কল এখন লাগিসুন, কতদিন পর্যন্ত এখানে ছিল বা কতক্ষণ ছিলে, কল ক ইলুম মিনহুম, তখন তাদের মধ্যে থেকে একজন বললো যে কতদিন ছিলে, তারা বললো যে আমরা হয়তো একদিন বা এক কিছু সময় ছিলাম। পরবর্তীতে তারা জানতে পারলো না এখানে 300 বছরের অধিক তারা পার করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার যে বিধিবিধান গুলো রয়েছে সেগুলো যদি আমরা মানি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা সহজ করে দেবেন। এটা কোরআনে পাকের বিভিন্ন ঘটনা থেকে আমরা জানতে পারি, হয়তো কিছু জিনিস পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া তো কিছু পাওয়া যায় না। আমরা আমাদের সাহাবায়ে কেরামের জীবনে আমরা শুনছি, আমরা আমাদের বাংলার জমিনের যে সম্রাট শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহির জীবনে যদি দেখি, তিনি এখনো পর্যন্ত 800 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত উমর বলা চলে। হ্যাঁ, তারা যে পথ ইসলামকে বাস্তবায়ন করার জন্য, বিধিবিধানকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, বিদায়িত মানুষ এখনো তাদের জন্য দোয়া করে, তাদেরকে স্মরণ করে। তো আমাদেরকেও আল্লাহ তাআলার পথকে, আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো যদি আমরাও মান্য করি, তাহলে আমাদের জন্য সহজ হবে, আমরাও ভালো কিছু করতে পারবো, সমাজের জন্য রেখে যেতে পারবো, পরিবারের জন্য রেখে যেতে পারবো ইনশাআল্লাহ।
আসলে বিধিবিধানটা যদি মেনে নেয় কোনো মানুষ, সব মানতে শুরু করে, সিস্টেম এটাই আসলো তালিব ভাই, ইসলামে বলি দুনিয়ার দিক থেকে বলি, একেবারেই আপনাকে যে পুরাটা চাপিয়ে দেওয়া হয়েছে ইসলাম এটাও কিন্তু করে না। ধীরে ধীরে আপনার বয়স বাড়তে থাকে, আপনার উপরে বিধিবিধানগুলো আস্তে 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 আসতে থাকে। এটা উদাহরণ, যখন আপনার বাচ্চাকে বা আমার বাচ্চাকে আমি স্কুল মাদ্রাসায় ভর্তি করাই, তখন তিনটা বইয়ের একটা ক্লাস ওয়ান থেকে শুরু হয়, এরপরে দুই বছরের ভাবে চলে, যখন থ্রিতে উঠে তো ছয়টা বই, এখন বাড়তে আছে, ধীরে ধীরে বাড়তে থাকবে, এরপরে সিক্সে উঠবে আরও বই বাড়বে, এভাবে করে বয়সের সাথে সাথে তার শিক্ষা বা তার উপরে বিধিবিধানটা আরও হতে থাকে। ঠিক একজন মানুষ যখন শৈশব থেকে বড় হওয়া শুরু করে, নামাজ ফরজ হলো, নামাজের মাসলা মাসাইল শিখো, নামাজ পড়তে যাও, নামাজের মধ্যে কী কী দরকার আছে এগুলো শিখো, এরপরে পবিত্রতা অর্জন করা শিখো, এরপরে মা বাবার হক কী রয়েছে তা শিখো, একদিনে একসাথে ইসলামের সকল বিধিবিধান কোনো ব্যক্তির উপর তার চাপিয়ে দেওয়া হয় না।
আপনার ইসলামের বিধিবিধানটা এরকম একটা গুরুত্বপূর্ণ বিধান।
জি,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের দিন, দিন শিক্ষা বা দিনের ব্যাপারে জানা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ ফরজ। এখন একটা শিশুর বয়স 7 বছর হয়ে গেল, তখনই বাবা, যে মা বাবা আছে তাদের উপর ওয়াজিব হয়ে যায় মেয়েকে নামাজের জন্য, ছেলেকে নামাজের জন্য তাগিদ দেওয়া। রমজান যখন আসলো, 7 বছর বয়স হয়ে গেছে, তখন মা বাবার উপর ওয়াজিব হচ্ছে রমজানের রোজা রাখার জন্য
তাগিদ প্রদান করা, তাদেরকে
উৎসাহ প্রদান করা, তাগিদ দেওয়া, নয়তো গুণাগার হবে তাগিদ না দিলে। পরবর্তীতে 10 বছর হয়ে গেলে তখন আরো কঠোরতা রয়েছে। আমরা যখন ছাত্র বয়সে ছিলাম তখন একটা মাসআলা পড়ছিলাম, সেখানে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে জানার যে গুরুত্বটা, সেখানে একটা মাসালা থেকে মানে উপলব্ধি হয়েছে যে কোনো মেয়েকে যদি ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে 7 বছর বয়স যখন সে বালক হবে, সাথে সাথে তার উপর ওই বিয়েটা রদ করার বিধান আছে, যে যখন সে পরিপক্ব হয়ে গেল তখন সে বিয়েকে রদ করতে পারবে। কিন্তু যখন পরিপক্ক হয়ে গেল, সবকিছু যে বুঝে আসলো, তার প্রাপ্তবয়স্ক হয়ে গেল, কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেলে তার উপর যে এখতিয়ার ছিল সেটা রহিত হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে মাত্র তার বয়স 14-15 বছর, তার উপর যে এখতিয়ার ছিল সেটা রহিত কেন হয়ে যাবে? সে তো এই যে ইসলামের এই বিধানটা রয়েছে সে নাও জানতে পারে। তো বলা হয়েছে এটা ইসলামের বিষয় না, এটা হচ্ছে আপনার বিষয়, আপনি কেন শিখেন? অর্থাৎ আপনাকে এর আগেই ইসলামের বিধান শিখতে হবে,
শিখতে হবে,
জানতে হবে যে ইসলামের কোন জায়গায় কি বিধান রয়েছে। নয়তো আমরা বলি যে এটা আমি জানি না, এটা বলে ছাড় পাওয়া যাবে না। ইসলামকে সহজ করে দেওয়া হয়েছে, ইসলামের প্রত্যেকটা সেক্টর খুব খুলে খুলে বলা হয়েছে ইসলামে কখন কোন বিধান রয়েছে, কি রয়েছে। কিন্তু আমরা কি করছি, আপনার 7 বছর বয়সে ছেলেকে দেখছি ইংলিশে কথা বলতে পারছে, আপনার অনেক কিছু সে করতে পারে, এখন দেখছি কেন করতে পারছে, আপনার চেষ্টা ছিল এই জন্য সে করতে পারছে। আপনার সন্তান ইংলিশে কথা বলতে পারে, আপনার সন্তান এই কাজটা এখনই করে নিতে পারছে, প্রযুক্তি সে উদ্ভাবন করছে, অল্প বয়সের ছেলেরা করতে পারে, কেন করতে পারছে, সে সেটার পিছনে লেগেছিল, আপনি তাকে করিয়েছেন। কিন্তু আমরা যখন ইসলামের ব্যাপারটা আসে, বিষয়টা আসে, তখন বলে যে আসলে এটা তো জানি না, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বা আমরা জানতে পারি না, এরকম কিন্তু নয়।
মানুষ সহজ সরল হয়ে যায় ইসলামের দিক থেকে। অথচ দেখি খুবই স্পষ্ট একটা বিষয়, আমরা যখন বাজারে যাই, এটা আপনার ধনী থেকে গরিব একদম মধ্যবিত্ত সবাই দেখবেন একটা মাছ কিনতে হলো আমরা এটার ব্যাপারে যাচাই বাছাই করি, এটার ব্যাপারে জানার চেষ্টা করি। অথচ দিনই ইসলাম, অথচ দিনই ইসলামের বিধানগুলো এত সুন্দর, আপনি দেখবেন যে খাবারের পরে যে খিলাল করা হয় তো সুন্নতের অন্তর্ভুক্ত, তো খিলাল কি দ্বারা করবেন আমাদের প্রিয় দিনই ইসলাম এটার বিষয়ে আমাদের কি করে দিয়েছে
শিক্ষা,
হ্যাঁ শিক্ষা দিয়ে। অর্থাৎ দিনই ইসলামকে বলা হয় পরিপূর্ণ ধর্ম, যেটার মধ্যে আপনার না জানার কোনো বিষয় নেই।
যে আমাদেরকে কালাম শুনিয়ে দিন,
মদিনার ছবি সদা যেন থাকে মনে মোদি নারী ছবি, সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবীর, যেন থাকে হৃদয়ে শরণ প্রিয় নবীর, যেন থাকে হৃদয়ে সুযোগ যদি আমি পেয়ে যাই ম কান নরত কাফেলানিয়ে যাব, মদিনায় কান নরত কাফেলানিয়ে প্রশ্ন কারি ফেরে যখন আসবে কবরে, প্রশ্ন কারি ফেরে যখন আসবে কবরে, নবীর গুণগান তখন যেন থাকে এ মুখে, নবীর গুণগান তখন যেন থাকে এ মুখে, মোদি নারী ছবি যেন সদা থাকে মনে, প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম, প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম, যাব কি করে দো যখে নবীর গোলাম হয়ে, যাব কি করে দো যখে নবীর গোলাম হয়ে, ব্যথা তোর হৃদয় নিয়ে যখন আসব মদিনায়, ব্যথা তোর হৃদয় নিয়ে যখন যাব মদিনায়, নয়ন হতে যেন অশ্রুর বারি ধারা ঝরে, নয়ন হতে যেন অশ্রুর বারি ধারা ঝরে, যখন জানাজামার নিয়ে যাবে আমার নিয়ে যা বেকবর, মোদী নারী ধরি আমার মুখে দিও মেখে মোদী নারী ধরি আমার মুখে দিও মেখে আল্লাহ এমন দয়া করে যে জগতে আল্লাহ এমন দয়া করে যে জগতে দাওয়াতে ইসলামের সবখানে সারা পড়ে যায় দাওয়াতে ইসলামের সবখানে সারা পড়ে যায় আতার তুমি আমার এক কথা হাশর দিবসে আতার তুমি আমার এক কথা হাশর দিবসে যেন প্রিয় নবী আমায় শিয় মুখে বলে যেন প্রিয় নবী আমায় শিয় মুখে বলে মোদী নারী ছবি সদা থাকে যেন মনে শরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে
আল্লাহ আল্লাহ অনেক কুরআন রহমতুল্লাহ প্রবাতের কিছু স্মৃতি আপনাদের সামনে চলে আসছে কালামের মাধ্যমে আল্লাহ আকবার আল্লাহ তালা দয়া করুক অনেক আগের রহমতুল্লাহ প্রবাদ হয়তো স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন এভাবে করে কালাম শুনতে থাকবো আমরা এবং নবীর প্রেম অন্তরে বাড়াতে থাকবো মোতালিব ভাই যে বিষয়টা শেয়ার করতে চেয়েছিলেন কালামের আগে
আল্লাহর ওলি বলুক তার কাছে এই বিষয়টা আসা হলো যে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু কিছু করবো না তিনি বললেন যে তুমি যাও পাথরে জমিনে গিয়ে বীজ বপন করো আর সেখানে ফসলের আশা করো তো বললেন এটা কিভাবে সম্ভব বুঝি পাথরে জমিতে গিয়ে সেখানে আমি হাল চাষ করতে পারবো না বীজ বপন করতে পারবো না আমি বীজ সেভাবে রেখে দেবো আর সেখান থেকে ফসল কিভাবে আসবে কিভাবে তখন তিনি বললেন যে তুমি যে আশা করছো আল্লাহ তালা মাফ করে দিবে তো ওইটা এরকমই তুমি আমল করবে না আল্লাহ তালার বিধানগুলো রয়েছে সেগুলো শিখবেও না মানবেও না আল্লাহ তালার দেখানো পথে চলবে না তুমি আশা করছো যে আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে তো তোমার ওই ফসল সংগ্রহ করার মতোই যে তুমি পাথরে জমিতে গিয়ে ফসল ফলানোর মতো তোমার যে অবস্থাটা আমি আসল ইসলাম সম্পর্কে আমাদের না জানাটা ইসলামের যে বিধানগুলো না জানাটা আমাদের জন্য আসলে মূল বিষয় যে আমরা ইসলামকে মেনে নিতে পারছি না ইসলামের বিধানগুলো আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে আমরা যদি ইসলামের বিধানগুলো দেখি সেখানে আমাদের অধিকার যেমন দেওয়া হয়েছে সেখানে আমাদের মর্যাদা রয়েছে সেখানে আমাদের সফলতাও
রয়েছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে নারীর মর্যাদা দিয়ে গিয়েছেন এখন পর্যন্ত বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মী যারা আছেন তারা সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য চলছে কিন্তু ইসলামের বহির্ভূত ইসলাম যেভাবে বলেছে সেভাবে না আমরা যদি আমাদের 150 বছর আগে বাংলাদেশের ইতিহাস দেখি তখনও দেখবো নারীরা কত নির্যাতিত ছিল তাদের বিবাহ বিষয়টা যদি দেখি তাদের সাথে কি রকম
আচরণ করা হতো
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে নারীর অধিকার বিয়ে পড়ানোর আগে পর্যন্ত বলা হয়েছে নারী থেকে অনুমতি নিতে হবে সে যদি বিধবা হয় সে যদি বয়স্ক হয় তার ক্ষেত্রে অনুমতি কি রকম হবে সে যদি কুমারী হয় তার ক্ষেত্রে কিভাবে অনুমতি নিতে হবে তার অনুমতিটা কি রকম হবে অর্থাৎ প্রত্যেকটা বিধি বিধান ইসলামের মধ্যে রয়েছে, কিন্তু আমরা না জানার কারণে ইসলামের দিকে হয়তো অনেক সময় আমরা আঙ্গুল উঠাই, অনেক সময় বলি ইসলাম কঠিন, অনেক সময় বলতে যে এটা আমার জন্য মানার উপযুক্ত বা আমরা আমি মানতে পারবো আমার জন্য এতটা কঠিন। কিন্তু আপনি জানেন ইসলামের কি রয়েছে, ইসলামের মধ্যে নারীর যে যে বিষয়গুলো রয়েছে, তালাকের বিষয় রয়েছে, আমরা বলি শুধু তালাকের হকদার পুরুষ রয়েছে, কিন্তু ইসলামের মধ্যে ওই ব্যবস্থাও রয়েছে যে নারীকেও তালাকের ব্যবস্থা রয়েছে, বিবাহ পূর্বে এই সিস্টেমটা আছে। কিন্তু আমরা জানি না বিদায় বলে যে সকল ক্ষমতা মনে হয় পুরুষের হাতেই দেওয়া যাচ্ছে ইসলামের মধ্যে, নারীর ক্ষেত্রে অনুমতি নেওয়ার বিষয়টা, নারীর হকের ক্ষেত্রে তার আপনার মহারানা রয়েছে, সে শুধু মহারানা নয়, সে ইসলামের যে আপনার ওয়ারিস রয়েছে সেটাও দেওয়ার ক্ষেত্রে যে আপনার আয়াত নাজিল হয়েছে সেখানে নারীর বিষয়টা রয়েছে।
জি জি জি।
অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইসলামের বিধিবিধান আমরা যখন জানবো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রত্যেকের অধিকার ইসলাম,
অধিকার ইসলাম দিয়েছে এবং সহজও করে দিয়েছে। আমরা না মানার কারণে আজ সমাজ বলি বা দেশ বলি বা রাষ্ট্র বলি, দর্শক এর মধ্যে যে কিছু আমরা দেখতে পাই যে এক পরীক্ষার মধ্যে মানুষ পড়ে গেছে, বর্তমান সময় এক পরীক্ষার মধ্যে মানুষ পড়ে গেছে। গতকালকেই এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, যে কোনো একটা বিষয় নিয়েই কথা উঠছে, তো সে বলল এটা যে যাই বলি আর না বলি এগুলো আমাদের হাতের কামাই, আমাদের অর্জনকৃত কাজ এগুলো আমাদের হাতের কামাই।
আল্লাহ তাআলা বলেছেন বিমা কাসাবাত আইদিকুম, তোমরা যা করছো এগুলো তোমাদের হাতের কামাই,
হাতের কামাই। অর্থাৎ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া বিধানগুলো মানতে না পারার কারণে আমরা নিজের মতো গড়ে তোলা বিধানগুলোকে বা দুনিয়ার মানুষের নিয়ম কানুনকে মানতে গিয়ে আমরা এখন আমাদের ঘরকে, আমরা আমার সমাজকে, আমরা আমার দেশকে বিপদে ঠেলে দিয়েছি। আর এখন আমরা কি করি, পুরো দেশের মানুষের বদনাম করি, এই এটা এমন হয়ে গেছে, ওটা এমন হয়ে গেছে। আগে আমি আমাদের কর্মটা দেখি, আমার কর্মটা কেমন, আমার কর্মটা কেমন হওয়া দরকার ছিল, ইসলামের বিধিবিধান কি ছিল আর আমার কর্মটা কেমন হয়েছে, যদি এটা দেখি তবে অপর মানুষের দোষ না দিয়ে আগে এটাই বলবো যা হচ্ছে এগুলো আমার কর্মের আর এগুলো আমার জন্যই হয়েছে। এখনো সময় আছে আমরা আল্লাহ তাআলার দেয়া বিধিবিধান, ইসলামের দেয়া বিধিবিধান, শরীয়তের যে হুকুম হাকামগুলো আছে এর মধ্যে চলে আসি। আল্লাহ চায় ঘরের পরেশানিও দূর হবে, সমাজের পরেশানিও দূর হবে, রাষ্ট্রের পরেশানিও দূর হবে, যদি আমরা আল্লাহর দেয়া বিধিবিধান মোতাবেক নিজেকে পরিচালনা করতে পারি আর নিজের ঘরকে পরিচালনা করতে পারি। আর এটাই হয়েছে মুক্তির পথ। তবে কারো দোষ নয়, নিজের কর্মের, নিজের হাতের কামাই এটা মেনে নেই এবং বিধিবিধান আল্লাহ তাআলার দেয়া বিধিবিধানের উপর আমরা 100% আমল করার চেষ্টা করি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক, দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাবারক তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় থাকবে আলোচনা করবো, মোবাইলে দাওয়াত ইসলামী থাকবে, আপনাদেরকেও সাথে রাখবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।